ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন,
বাংলাদেশে রোহিঙ্গা পুশব্যাকের একটি ভারতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে,
রয়েছে আমির খসরুর প্রতিবেদন,
রোববার রাতে সৌদি আরব থেকে ফিরেছেন ৮১ জন নির্যাতিত নারী কর্মী,
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন,
বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তৃণমূল সরকার হটাও এই ডাক দিয়ে শুরু করেন তার বক্তৃতা,
রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার সংখ্যাগরিষ্ঠ অংশ রিপাবলিকান দলের তরফে একটি ব্যয় বরাদ্দ প্রস্তাব প্রকাশ করা হয়েছে, যাতে কিনা কেন্দ্রীয় সরকারের কাজকর্ম আংশিক অচল রওয়া, যা কিনা শাটডাউন বলে চিহ্নিত, সেটা খতম করার পথ বলে উল্লেখ করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে যে প্রস্তাবের অবতারণা করে বলেছেন এটা একটা সমঝোতা পরিকল্পনা, এ প্রস্তাব সেই তারই অনুসরণে প্রণয়ন করা হয়েছে, ডেমোক্রেট দলীয়রা ইতিমধ্যেই যা কিনা প্রত্যাখ্যানও করেছেন। রাজনৈতিক প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রেসিডেন্ট বলছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে প্রতিবন্ধক খাড়া করতে দরকার ৫০৭ কোটি ডলারের। এটা দরকার অবৈধ অভিবাসন ঠেকাতে, সীমান্ত দিয়ে মাদকের চোরাচালান প্রতিহত করতে। ডেমোক্র্যাটরা বলছেন ব্যয়সাধ্য ওই দেওয়াল খাড়া করে কাজের কাজ কিছুই হবে না, তার চেয়ে বরং ১০৩ কোটি ডলার বরাদ্দ করা হোক অভিবাসন সম্পর্কিত বিচারক নিয়োগে এবং সীমান্ত পারাপার সংশ্লিষ্ট অন্যান্য পর্যবেক্ষণ প্রযুক্তির ব্যয় বাবদে। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি পরিষদ এসব বিষয় সামিল করা অনেক কটি আইন প্রস্তাব ইতিমধ্যেই পাশ করেছে এবং আরও পাশ করানো হবে বলেও শোনা যাচ্ছে। ওদিকে সেনেট সভার সংখ্যাগরিষ্ঠ অংশ রিপাবলিকানদের দলনেতা সেনেটে মিচ ম্যাকনেল এ সপ্তাহে রিপাবলিকানদের তরফের প্রস্তাবের উপর ভোট অনুষ্ঠানের চিন্তা ভাবনা করছেন। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। এদিকে শাটডাউনের মাসাধিক কাল ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের ৮ লক্ষের মতো কর্মী বিনা পারিশ্রমিকে কাজ করে চলেছেন নিরন্তর আজও। রাশিয়ার একটি আদালত গুপ্তচর বৃত্তির দায়ে আটক আমেরিকানকে জামিন দিতে অসম্মতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং যুক্তরাষ্ট্র বাহিনীর প্রাক্তন মেরিন সেনা পল হোয়েলান গ্রেফতার হন ২৮ ডিসেম্বর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB-র কথায়, যা কিনা ছিল গুপ্তচর বৃত্তি। সেই তৎপরতার দায়ে যে অভিযোগে তিনি ঠিক যে কি করেছিলেন নির্দিষ্টভাবে তার কোনো উল্লেখ নেই। তার পরিবার বলেছেন তিনি নির্দোষ। ৪৮ বছর বয়সী পল হোয়েলান মঙ্গলবার মস্কোর একটি আদালতে হাজির হয়ে আর্জি জানান মামলা চলতে থাকুক, তাঁকে আপাতত জামিনে মুক্তি দেয়া হোক। বিচারক তাঁর ওই অনুরোধ অনুমোদন করেননি। জল্পনা কল্পনায় শোনা যাচ্ছে রাশিয়ানরা সম্ভবত রাশিয়ার মারিয়া বুটিনাকে মুক্ত করতেই পল হোয়েলানকে বন্দি বদল কৌশলে ব্যবহার করতে চাইছে। মারিয়া বুটিনা ক্রেমলিনের নির্দেশে গুপ্তচর হয়ে আমেরিকার রক্ষণশীল রাজনৈতিক আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলেন, এ দায়ে নিজের দোষের কথা বুটিনা স্বীকারও করেছেন। বুটিনা যুক্তরাষ্ট্রে বিদেশি চর হিসেবে কাজ করার দায়ে দোষী সাব্যস্ত হন। ক্রেমলিন অবশ্য বন্দি বদল কৌশলের সম্ভাবনার কথা অস্বীকার করেছে। শতাধিক বিদ্বজ্জন ও সাবেক কূটনীতিক ১৯টি ভিন্ন ভিন্ন দেশের, ক্যানাডার দু ব্যক্তিকে মুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছেন চীনের প্রতি, যাঁদেরকে আটক করা হয়েছে চীনে, ক্যানাডায় চীনের পদস্থ এক নির্বাহী কর্তাকে যে গ্রেফতার করা হয় দৃশ্যত সেই তারই পাল্টা প্রতিক্রিয়ায়। ১৯ জনের ওই গ্রুপটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লেখা এক খোলা চিঠিতে সই করেছেন, যাতে কিনা ক্যানাডা ও বাকি বিশ্বের মধ্যে সেতুবন্ধন রচনার জন্যে মাইকেল কর্ভিগ ও মাইকেল স্পাভরের প্রতি সাধুবাদ জ্ঞাপন করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয় মাইকেল কর্ভিক ও মাইকেল স্পাভরের গ্রেফতারি এ বার্তাই প্রকট করে তুলছে যে গঠনাত্মক এরকমের কাজ চীনে স্বাগত নয়, এমনকি ঝুঁকিপূর্ণও বটে। ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এতে স্বাগত জানিয়ে বলেছেন ক্যানাডার সকল বন্ধু ও মিত্রদের উচিত আইনের শাসনের পক্ষে গিয়ে দাঁড়ানো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে রোহিঙ্গা পুশব্যাকের একটি ভারতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে। ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাকের জন্য শুক্রবার রাত থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে জড়ো করা হয়েছিল বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির 25 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কবি ভয়েস অফ আমেরিকাকে বলেন, শূন্য রেখায় অবস্থানকারীদের হাতে ভারতীয় রিফিউজি ও রেশন কার্ড ছিল। তাদের জম্মু ও কাশ্মীর থেকে আনা হয় বলে আমরা জানতে পেরেছি। তাদের কাছে ইউএনএসসিআর এর পরিচয়পত্রও ছিল। বিএসএফ তাদেরকে কোথায় সরিয়ে নিচ্ছে এটাও জানায়নি।
সকাল 8:30 থেকে ওরা প্রসেসটা স্টার্ট করে, তো করে এটা ইট টেক্স 2 আওয়ার্স, 10:30 দিকে তারা শেষ করে। এখন তাদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে পরবর্তীতে যে এখানে দুটা তাবুটা নিয়েছিল সেটা ভেঙে টেঙে নিয়ে যায়। বাট এখন তারা কোথায় নিয়ে গেছে কোনো কিছু তারা জানায়নি।
পতাকা বৈঠক ব্যর্থ হওয়ায় বিএসএফ সৈন্য রাখা থেকে তাদের না সরিয়ে তাবু করে দিয়েছিল। এর আগে তাদেরকে রাখা হয় খোলা আকাশের নিচে। উল্লেখ্য যে এবছরের শুরুতে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে কমপক্ষে 1300 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদেরকে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে হঠানোর ডাক দিয়েছেন। রাজ্যের মালদা জেলায় দলীয় প্রচারে এসে অমিত শাহ এ ডাক দেন, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব লোকসভা নির্বাচনের আগেই বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়ে এমনই বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, লোকসভা নির্বাচনে প্রচার করতেই বাংলায় এসেছি আমি। 2019 নির্বাচন ভারতের থেকেও বাংলার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নির্বাচন 2019 ভোট, এই নির্বাচন ঠিক করবে তৃণমূল সরকার থাকবে না যাবে। 2019 নির্বাচন বাংলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস মুক্ত করার নির্বাচন। 2019 ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই, বাংলার সংস্কৃতিকে নষ্ট করা তৃণমূলকে সরাতেই হবে। এরপরে তিনি স্পষ্ট বার্তা দিয়ে দেন, কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হবে, সব বুথে নির্বাচন কমিশনের লোক থাকবে, পঞ্চায়েত ভোটের মতো ভোট হবে না পশ্চিমবঙ্গে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগান সরকার বলছে আগের দিনে তালেবান হামলা কাবুলের অদূরবর্তী গুরুত্বপূর্ণ এক সামরিক ঘাঁটির ওপর চালানো, কম হলেও তাতে মারা গিয়েছে 36 জন, জখমির সংখ্যা অপরাপর 58 জন। কাবুল থেকে প্রায় 50 কিলোমিটার দূরের ময়দান শাহর নামের ওই সিটির ওই প্রশিক্ষণ কেন্দ্রে 24 ঘন্টারও বেশি আগে পরিচালিত ওই হামলায় সরকারি হিসেবে হতাহতের সংখ্যা নিয়ে এই প্রথম জানা গেল। আরক্ষা বিভাগের অনেক কজন নিরাপত্তা কর্মী, যাদের নাম বলা যাবে না বলে বলা হয়েছে, তারা জানিয়েছেন নিহতের সংখ্যা ছিল 126-এর চেয়েও বেশি, আর জখমী লোকের সংখ্যা কয়েক ডজন হবে। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরের কাতার গিয়ে পৌঁছানোর কথা। সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে দেশটি আক্রান্ত হবার পর দেশের বাইরে এটাই তাঁর প্রথম সফর। বাশিরের কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আত্থানির সঙ্গে সাক্ষাৎকার বৈঠকে মিলিত হবার কথা বুধবারে, এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনার বিষয়বস্তু বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা কিউএনএ। বাংলাদেশের গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রয়াত হয়েছেন, মৃত্যুকালে বয়স হয়েছিল 63 বছর। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিথুই।
আহমেদ ইমতিয়াজ বুলবুল 4 দশকে তিনি চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের গানের সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। তার বিখ্যাত গানগুলো সবকটা জানালা খুলে দাও না, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য ছাড়াও প্রচুর জনপ্রিয় গানগুলো মানুষের হৃদয়ে নাড়া দেবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের আত্মা শান্তি পাক আমাদের কামনা রইল। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এই সঙ্গেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বাংলাদেশের নতুন সরকার দুর্নীতিমুক্ত করতে চাইছে দেশকে। এরই মধ্যে নতুন মন্ত্রীরা দুর্নীতির বিরুদ্ধে বেশ সোচ্চার। এ বিষয়ে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামালের সঙ্গে কথা বলছেন তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ সঞ্জনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন ভাতা সহ যেসব সুবিধা প্রয়োজন তা সরকার মিটাচ্ছে, তাহলে কেন দুর্নীতি হবে? সে প্রশ্ন যেমন তেমন, তিনি যেমনটা করেছেন একইভাবে আমরাও জানতে চাই, তাহলে কেন দুর্নীতি হচ্ছে? এবং সেক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে আসামির সঙ্গে গোপন যোগাযোগ ও অনুসন্ধানের তথ্য ফাঁস করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পরিচালক এ কে এম ফজলুল হককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই যখন বাস্তবতা, তখন বাংলাদেশের দুর্নীতির চিত্র জানতে আমরা এখন কথা বলছি সেন্টার ফর পলিসি ডায়ালগের ট্রাস্টি বোর্ডের সদস্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক, বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের সঙ্গে। সুলতানা কামাল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? যেমনটা বলছিলাম, আসলে প্রধানমন্ত্রী বলছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাহিদা তিনি পূরণ করছেন, তাহলে আসলে দুর্নীতি হচ্ছে কেন?
ধন্যবাদ। তিনি তো শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে কথাটা বলেছেন যে তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে, তারপরে দুর্নীতি করা থাকবে। কারণ সাধারণ একটা ধারণা মানুষের রয়েছে যে মানুষ প্রয়োজনে দুর্নীতি করে, যখন তাদের আয় যা হয় সেটা দিয়ে তাদের প্রত্যেক দিনকার যে জীবনযাপনের দায় সেটা বহন করা কঠিন হয়ে পড়ে, তখন তারা অন্য কোথাও থেকে অর্থ উপার্জনের চেষ্টা করে, কিংবা আমরা যেটা মনে করি যে নিজেদের অবস্থানের প্রভাব খাটিয়ে কোন কোন স্বার্থ উদ্ধারের চেষ্টা হয়তো তারা করে থাকেন। শুধুমাত্র সরকারি কর্মচারী কর্মকর্তারাই যে সেটা করে থাকেন সেটা তো না, আমাদের একটা বিরাট বড় ভূমিকা থাকে সমাজে যে কোনো কিছু নিয়ন্ত্রণ করার, কিংবা আমরা যেটা গণতন্ত্রের কথা বলি, সুশাসনের কথা বলি, দমন সৃষ্টের শাস্তি পালনে, সেখানে আমরা একটা বড় ভূমিকা পালন করেন কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে তো দুর্নীতি দেখা গেছে যে ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি হয়েছে, আমাদের প্রাইভেট সেক্টর গুলিতে যে দুর্নীতি হয়, সেবা খাতে যে দুর্নীতিগুলি হয়, সেগুলিতে একটা বিরাট বড় অঙ্ক যোগ করে আমাদের দুর্নীতির যে হিসাব হয় সেটার মধ্যে। তো তার ফলে শুধু এত সেক্টরের কথা বললে হবে না, তবে মাননীয় প্রধানমন্ত্রী যে অন্তত এই জায়গায় একটা পরিষ্কার করে বার্তা দিয়েছেন, একটা ইঙ্গিত দিয়েছেন যারা তার অধিষ্ঠান কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন এবং যাদেরকে নিয়ে তিনি মূলত দেশ চালাবেন, নির্বাহী কাজগুলি করবেন, সেই জায়গায় তিনি এই বার্তাটা দিয়েছেন, সেটা আমাদের জন্য একটা সুসংবাদ, আমাদের জন্য একটা আশা জাগায় যে হয়তো ক্রমশ অন্যান্য সেক্টরে যে দুর্নীতিগুলি হয়, অন্যান্য খাতে যে দুর্নীতিগুলি হয় সেগুলির প্রতিও তারা নজর দিবেন। কারণ প্রধানমন্ত্রী কিন্তু এবার তাদের, শুধু প্রধানমন্ত্রী না, আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার আছে সেটাতে দুর্নীতি প্রতি নজর দেওয়ার কথাটা যত জোর দিয়ে বলা হয়েছে, এর আগে কখনো সেটা বলা হয়নি। এবং এবারও দেখা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীদের কথাবার্তার মধ্যে সুশাসন এবং দুর্নীতি দমনের উপরে যথেষ্ট জোর দেওয়া হয়েছে। তো এটা আমাদেরকে আশাবাদী করে, এটা ভেবে যে হয়তো বিগত দিনে যে সুশাসনের অভাবটা আমরা অভিজ্ঞতা করেছি, কিংবা যে দুর্নীতির প্রকোপ আমাদেরকে সইতে হয়েছে, আমাদের সাফার করতে হয়েছে, হয়তো এবার তারা সেটার স্বীকৃতি দিচ্ছেন এবং স্বীকৃতি দিয়ে সেটার উপরে ওঠার একটা চেষ্টা করছেন, সেটার দিকে বিশেষ নজরদারি রাখবেন, এটা খুব ভালো কথা।
জি, অনেকেই আসলে প্রশ্ন করেন আন্তরিকতা নিয়ে, কারণ আমরা দেখেছি যে সংসদ সদস্য এবং মন্ত্রী যারা হয়েছেন তারা তো এখন পর্যন্ত তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করেননি, এবং সে কারণেই আসলে অনেকে সন্দেহ করেন যে আন্তরিকতা তখনই বহিঃপ্রকাশ হবে যখন সংসদ সদস্য এবং মন্ত্রীরা তাদের সম্পদের হিসেব দেবেন। আপনি কি মনে করেন?
এটা অত্যন্ত সত্য কথা, এবং সেই জন্যই বারবার আমরা দুর্নীতির যে প্রকোপ দেশে বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে আমরা ওই প্রশ্নগুলি রাখি যে আসলে যারা দুর্নীতি দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে, নিজেদের ব্যক্তিগত দুর্নীতি জায়গাটাতে একটা পরিবর্তন এনে, কিংবা সেই জায়গায় দুর্নীতি করবেন না, দুর্নীতি মানবেন না, এরকম একটা যদি মনোভাব নিয়ে তাদের কাজগুলি করেন, এবং যেই জায়গায় যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলি যদি তারা সৎভাবে, আমরা বারবারই সৎভাবে বলেছি, এবং আরেকটা কথা আমরা ব্যবহার করি সেটা হলো স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অর্থই হচ্ছে স্বচ্ছতা, তাই না? সেই স্বচ্ছতা বজায় রেখে যদি তারা সেই কাজগুলি করেন, তো সেখানে আপনি যে প্রশ্নটা তুললেন যে তাদের নিজেদের সম্পদের হিসাব, তারা কোথায় প্রভাব খাটিয়ে কি করছেন, তারা যে অবস্থানে আছেন সেটার একটা সুবিধা নিয়ে তারা অন্যদের অধিকারের বঞ্চনা করছেন কিনা, কিংবা অন্যদের অধিকারের উপরে হস্তক্ষেপ করছেন কিনা, অন্যের অধিকার পাওয়ার ক্ষেত্রে কোন রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন কিনা, এই বিষয়গুলি কিন্তু দেখার একটা ব্যাপার, বড় ব্যাপার রয়েছে। এবং আমাদের বিগত দিনের অভিজ্ঞতা বলে যে সেই সমস্ত জায়গায় আমরা খুব একটা সুন্দর উদাহরণ কিংবা কোন রকম মানুষের আস্থা সৃষ্টি করতে পারে কিংবা আস্থা রক্ষা করতে পারে এরকম কোন দৃষ্টান্ত কিন্তু আমরা সেই জায়গাগুলি থেকে দেখি নাই। এই জন্যই এই অনাস্থাটা আছে, এই জন্যই এই প্রশ্নগুলি আসছে, এই জন্যই এই সন্দেহগুলি আসছে। এই মুহূর্তে সেটাই আমার মনে হয় যে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ, যে তারা যে কথাগুলি বলছেন যে তারা সুশাসন প্রতিষ্ঠা করবেন, তারা দুর্নীতি দমন করবেন, সেটা তাদের করে দেখাতে হবে। এবং এবার তারা তো দাবি যে তারা নিরঙ্কুশ জনসমর্থন পেয়েছেন, এখন তো তাদের কোন কাজ আটকাবার মতন কোন শক্তি নাই। এর আগে আমরা যে উত্তরগুলি মাঝে মাঝে পেতাম কিংবা মোটামুটি সাধারণ ভাবে পেতাম, সেটা হলো যে অমুকে দিচ্ছে না, ওই দলগুলি আমাদেরকে কাজ করতে দিচ্ছে না, বিরোধী দল আমাদের কাজে বাধা সৃষ্টি করছে, তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এবার তো তারা এত বড় জনসমর্থন পাওয়ার দাবি করছেন, কাজে আমাদের যে সমর্থন সেটাতে তাদের যে প্রতিজ্ঞাগুলি রয়েছে, তাদের যে অঙ্গীকারগুলি রয়েছে, সেটা পূরণ করার জন্য কি পদক্ষেপ
নিচ্ছেন,
কি কি করছেন? সুলতানা কামাল বাধার সম্মুখীন হওয়ার বিশেষ কোন সম্ভাবনা থাকছে?
জি, দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো, এবং সেক্ষেত্রে আমরা শুরুতেই বলছিলাম যে একজন পরিচালক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অনেকে অভিযোগ তোলেন যে দুর্নীতি দমন কমিশন বোধহয় বেছে বেছে এক অন্য পক্ষের কাউকে দুর্নীতি করেছেন কিনা সেটি দেখার বেশি চেষ্টা করে। সব মিলিয়ে দুর্নীতি দমন কমিশনকে আপনি মনে করেন যে এই দুর্নীতি দমন কমিশন দিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব?
এই মুহূর্তে তাদের যা কার্যকলাপ কিংবা পারফরমেন্স যেটাকে বলে, সেটা যদি আমাদেরকে মূল্যায়ন করতে হয়, তাদের দুঃখের সঙ্গেই বলতে হয় যে যেই কথাগুলি তাদের বিরুদ্ধে উঠছে, যেই অভিযোগগুলি তাদের বিরুদ্ধে আনা হচ্ছে, সেটা কিন্তু খারিজ করার মতন তারা এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না, তারা কোনো সদুত্তর দিতে পারছেন না। যদি বলা হয় যে হ্যাঁ তারা বেছে বেছে যাদেরকে যদি জবাবদিহিতায় নিয়ে আসা হয় কিংবা যাদেরকে অভিযুক্ত করলে কোন না কোনো ভাবে সরকার খুশি হচ্ছে কিংবা দেখা যাচ্ছে যে অন্য কোনো ভাবে তারা প্রভাব খাটাতে পারছেন না নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে আসার, সেই সমস্ত জায়গাতে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি দৃষ্টান্ত এখন পর্যন্ত আমরা পেয়েছি যেখানে একদম সম্পূর্ণভাবে পরিষ্কার ভাবে পরিচয় একটা উপসংহারে তারা পৌঁছেছেন কোনো একটা মামলা নিয়ে, সে দেখতে পাচ্ছি না। তো সেটা হয় কেন? কিছু যে এগোয় কোনো এক একটা মামলা, তারপরে সেটা বন্ধ হয়ে থাকে, কিছুর জন্য বন্ধ হয়ে থাকে, কতদিন বন্ধ হয়ে থাকবে সেই ব্যাপারে জানতে পারে না।
অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্য উত্তেজনা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস করবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন অর্থনৈতিক বৈষম্য এক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। সুইজারল্যান্ডের ডাভোসে বার্ষিক অর্থনৈতিক সম্মেলনে 3,000 রাজনৈতিক নেতা এবং অর্থনীতিবিদরা একত্রিত হয়েছেন বৈশ্বিক ব্যবসা এবং অর্থনৈতিক প্রবণতা নিয়ে আলোচনা করতে। ভয়েস অফ আমেরিকার জ্লাটিকা হকের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছি। সুইস অপসের অভিজাত অবকাশ কেন্দ্রে মিলিত হচ্ছেন বিশ্বের রাজনৈতিক নেতারা, আছেন অর্থনীতিবিদরাও। দারিদ্র নিরসনের লক্ষ্যে সংগঠন অক্সফাম এই সম্মেলনে প্রভাবশালী নেতাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছে। অক্সফাম ইন্টারন্যাশনালের উইনি বায়ানামা বললেন,
শারীরিক এবং যৌন নির্যাতনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশি নারী কর্মীদের সৌদি আরব থেকে দেশে ফিরে আসা সাম্প্রতিক সময়ে প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। রোববার রাতে
অক্সফাম ইন্টারন্যাশনালের উইনি বায়নামা বলছিলেন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে এখনই বিশ্বের বিত্তশালী প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ডাভোসের মানুষ বড় কোম্পানিগুলোর নেতৃত্বে যারা আছেন রাজনৈতিক নেতারা এই সমস্যার কারণ, এবং আমরা চাই এই নেতারাই এই সমস্যার সমাধান করবে। বিশ্ব অর্থনীতি নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাইছি বাংলাদেশের ডক্টর মশিউর রহমান, তিনি হচ্ছেন অ্যাডভাইজার প্রধানমন্ত্রী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানে।
ধন্যবাদ
স্যার। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাইছি, এই মুহূর্তে বিশ্ব বাণিজ্য নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে, আপনি এই সম্পর্কে কি বলবেন? এই মুহূর্তে আমাদের অর্থনীতি যেদিকে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি সহ বিশ্বের অর্থনীতি,
বিশ্ব বাণিজ্যের একটা গোলযোগের আভাস দেখা যাচ্ছে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে বিশ্ব বাণিজ্য, বিশ্ব লেনদেনের যে ব্যবস্থা হয়েছিল, এইটে গোলমেলে পড়ে গেছে। তো অন্যদিকে দেখা যাবে যে এই বাণিজ্য যত মুক্ত হচ্ছিল এবং বিভিন্ন দেশে লিবারালাইজেশন বাড়ার সাথে সাথে উৎপাদন এবং সে সকল দেশে অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছিল, অতএব এই যে ক্রান্তি এই উত্তরণ এর ফলটা যে কি সে সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা নাই। এবং আমি মনে করি যে এর প্রাথমিক এই যে ধাক্কাটা প্রাথমিক এই যে পরিবর্তনের যে সূচনা দেখা যায় এটা হয়তো কিছুদিন পরে আর থাকবে না, আবার একটা অর্ডারলি ওয়েতে ফিরে আসবে। কারণ অর্ডারলি ওয়েতে ফিরে না আসলে সকল অর্থনীতিরই উৎপাদন হ্রাস করবে এবং কোনো দেশেরই খুব একটা স্থায়ী উন্নয়ন হবে না।
স্যার আপনার কাছে জানতে চাইবো, এদিকে ব্রেক্সিট নিয়ে সমালোচনা চলছে, যুক্তরাষ্ট্রে সরকার অচল অবস্থা নিয়ে একটি পরিস্থিতি চলছে, আবার ওদিকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে ধরনের দ্বন্দ্ব চলছে, এই সমস্ত পরিস্থিতির মাঝখানে পুরো বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, আপনার কি মনে হয় যে কোন দিকে যাচ্ছে?
এটা একটা ঝামেলার ভিতরে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এবং আগে যেটা আমি বললাম তার সূত্র ধরে বলবো, এই ঝামেলাটা কিছুদিনের জন্য চলবে, কারণ কিছুদিন পরেই এর যে ফল এটা আমাদের কাছে দৃশ্যমান হয়ে উঠবে। এই মুহূর্তে যেটা মনে হচ্ছে হয়তো যে বাণিজ্য যদি বন্ধ করা যায়, যদি ট্যারিফ ওয়াল বাড়ানো যায়, তাহলে কোন একটা বিশেষ অর্থনীতিতে এমপ্লয়মেন্ট বাড়বে, কিন্তু সাময়িক ভাবে কিছু দেখা গেল এর কোন দীর্ঘস্থায়ী ফল হবে না, তা আবার ফিরে আসবে। কারণ যে যে বাণিজ্য ব্যবস্থা লেনদেন ব্যবস্থাকে আমরা বদলাবার চেষ্টা করছি এটা দীর্ঘদিন ধরে ইভলভ করেছে, এর দোষ ত্রুটি আছে, কিন্তু সার্বিকভাবে এর পজিটিভ দিকটাই বড়। অতএব আমার মনে হয় যেটা সাময়িক একটা বিচ্যুতি, ইউএসএ যেটা আছে ইউএসএ রাজনীতির পার্টিকুলার রাজনীতির প্রকাশ এটা। আর ব্রেক্সিট সম্পর্কে বলবো যে এই বড় ইউরোপিয়ান মার্কেট থেকে যদি এর কোনো দেশ আলাদা হয়ে যায় আর যদি বিশেষ ব্যবস্থাতে তার এই বড় মার্কেটে অ্যাক্সেস না থাকে, তাহলে ব্রিটেনের মতো অর্থনীতির পক্ষে একা টিকে থাকা এবং একা প্রসপার করা বেশ অসুবিধার বিষয় হয়ে দাঁড়াবে।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
সৌদি আরব থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে বাংলাদেশি নারী কর্মীদের দেশে ফেরত যাওয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই মাসে ফেরত গেছেন 116 জন। এই সম্পর্কে ঢাকা থেকে আরও জানাচ্ছেন সংবাদদাতা আমির খসরু।
শারীরিক এবং যৌন নির্যাতনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশি নারী কর্মীদের সৌদি আরব থেকে দেশে ফিরে আসা সাম্প্রতিক সময়ে প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। রোববার রাতে সৌদি আরব থেকে ফিরেছেন 81 জন নির্যাতিত নারী কর্মী। এর মধ্যে অসুস্থ অবস্থায় 3 জনকে ভর্তি করানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এ নিয়ে চলতি মাসেই নির্যাতিত হয়ে দেশে ফিরেছেন 116 জন নারী কর্মী। গত বছরে দাপ্তরিক হিসেবে এই সংখ্যা 8 শতাধিক, তবে অনানুষ্ঠানিক হিসেবে এই সংখ্যা আরও বেশি হবে বলে জানা গেছে। যেসব নারী কর্মী সবশেষ ফিরেছেন তাদের কয়েকজন তাদের অভিজ্ঞতার কথা জানিয়ে বললেন,
নারী নির্যাতন মারধর করে ওই যেমন ভালো নাই, সৌদির মানুষ ভালো না, 18 মাস 15 মাস 16 মাস তারপর জেল খাটাচ্ছে, মারে টেহা দেয় না, 8 মাসে টেহা দেয় নাকি
বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট বা রামরুর প্রধান প্রফেসর ডক্টর তাসনিম সিদ্দিকী। গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে সৌদি আরব থেকে বাংলাদেশের নারী পুরুষ শ্রমিক এবং কর্মী যারা গিয়েছিলেন তাদের একটি বেশ বড় অংশ ফেরত আসছেন এবং নানা অভিযোগ করছেন। আপনি কি এ ব্যাপারে একটু বলবেন যে আসলে কি কারণে এই ঘটনাগুলো ঘটছে?
সবচেয়ে বড় যে কারণটা আমরা দেখেছি যে সৌদি সরকার খুব সম্প্রতি সেখান থেকে 10 রকম কাজে বিদেশি শ্রমিক নিয়োগ দেবেন না বলে একটা আইন পাশ করেছেন, এবং সেই আইন অনুযায়ী তারা বিভিন্ন দেশের কর্মী যারা রয়েছেন সৌদি আরবে কাজ করছেন তাদের ফেরত পাঠাচ্ছেন। যদিও বাংলাদেশরা বেশিরভাগই আনস্কিল্ড পেশায় কাজ করে, তাদের ফিরতে হচ্ছে না, কিন্তু একটা বড় অংশ যারা দীর্ঘদিন ধরে সেখানে আছেন তারা মূলত ছোট ছোট দোকান, সেখানে টেইলরিং, বোরখা থেকে শুরু করে টুপি এইসব বানানো, এই শিল্পের সাথে যুক্ত। সেই মানুষগুলোকে এখন যেহেতু সার্ভিস সেক্টরে পড়ে গেছে, তাদের অনেককেই ফেরত চলে আসতে হচ্ছে, ফলে তাদের পলিসিরই একটা পরিণতি এই ব্যাপকভাবে যে চলে আসা।
বিশেষ করে নারী যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন সৌদি আরবে, তারা দেশে ফেরত আসছেন এবং তারা নানা অভিযোগ করছেন, অত্যাচার নির্যাতনের অভিযোগ করছেন। এই নারী কর্মীদের এই দেশে ফেরা এবং নানা অভিযোগের কি কারণ?
পত্রপত্রিকার খবর অনুযায়ী গত বছরে প্রায় 800 মতো নারী কর্মী সৌদি আরব থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। এবছরেও বেশ অনেকেই এই প্রত্যাবর্তনের হার কিন্তু চালু রয়েছে। এর নারী শ্রমিকের কারণগুলো একটু ভিন্ন। যে নারী শ্রমিক, একটা হচ্ছে যে হঠাৎ করে ব্যাপক হারে নারী শ্রমিক যাচ্ছেন, প্রায় 120,000 মতো গিয়েছিলেন তার আগের বছর, এবছরে অবশ্য তা 27% কম হয়েছে গত বছরের তুলনায়। তারপরও এই বিশাল নারী শ্রমিক আগে যেরকম শুধু শহুরে এলাকাগুলোতেই কাজের জন্য যেতেন, এখন মধ্যপ্রাচ্যের একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে ট্রাইবাল শাসন দ্বারা পরিচালিত, সেরকম জায়গায় নারী শ্রমিক যাচ্ছেন। ফলে সেই জায়গায় তারা তাদের নারীকেই কোন রকম অধিকার সম্মান ইত্যাদির ভিতরে রাখে না, আইনের শাসন তো সেখানে নেই, ফলে নারী শ্রমিকের উপরে শারীরিক নির্যাতন এবং একই সাথে কিছু কিছু ক্ষেত্রে যৌন নির্যাতনের কথাও কিন্তু শোনা যাচ্ছে এবং তারা এসব অভিযোগ করছেন ফিরে এসে। তো সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরবে নারী শ্রমিক প্রেরণের ক্ষেত্রে যে আমরা যে একটা বড় সংখ্যা পাঠাচ্ছি সেটাকে রেগুলেশনের ভিতরে রাখার যে সমস্যা, সেখান থেকেই হয়তো বা এই সমস্যা উৎস হচ্ছে।
এক্ষেত্রে সরকারি নিয়ম কানুনের মধ্যে তারা সৌদি আরবে যাচ্ছেন, বিশেষ করে নারীরা, এই ক্ষেত্রে কি ধরনের বাধা বিঘ্ন বা জটিলতা আছে?
আমরা দেখেছি সৌদি আরবে বাংলাদেশ থেকে সৌদি আরবে যে নারী শ্রমিকরা কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু দ্বিপাক্ষিক চুক্তির অধীনে যাচ্ছেন, এবং সেই দ্বিপাক্ষিক চুক্তির ভিতরে যতগুলো শর্ত রাখা সম্ভব বাংলাদেশ সরকার কিন্তু চেষ্টা করে সেগুলো ঢুকিয়েছে। এমনকি তাদেরকে পরিবারের সাথে দেখা করা, মোবাইলে কথা বলা, এগুলো সমস্ত কিছু সুযোগ কিন্তু দেবার চেষ্টা করা হয়েছে এই আইনে। কিন্তু যখন নারী শ্রমিকরা ওখানে যাচ্ছেন, এই এর কোনো আইনই কিন্তু মানা হচ্ছে না। সেখানে আমাদের লেবার অ্যাটাশে রয়েছেন, তারা চেষ্টা করছেন যে নারী নিগৃহীত হয়ে তাদের কাছে অভিযোগ করছে তাদেরকে একটা মানে ন্যায় দেবার জন্য শেল্টার হোম তৈরি করে সেখানে রাখার চেষ্টা করছেন, অন্য বাড়িতে কাজ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওইখানে আইনি ব্যবস্থার সুযোগ নিয়ে যারা এইসব নারীর উপরে নির্যাতন করছেন তাদের বিরুদ্ধে যে কোর্ট কেস লড়া, এই জায়গাগুলো আমরা এখনো করতে পারছি না। অর্থাৎ সেখানে যে দোভাষী নিয়োগ দেওয়া, সেখানে লয়ার নিয়োগ দেওয়া, দিয়ে কোর্টে যাওয়া, এই পদক্ষেপগুলো আমার সরকার এখনো নিতে পারছেন না। তো আমরা মনে করছি আমাদের যে ওয়েজ আর্নার ওয়েলফেয়ার ফান্ডের অধীনে যে টাকাগুলো এরা দিয়ে যাচ্ছেন, এইসব দিয়ে এইসব জায়গাগুলোতে একবার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি ওই দেশে করা যেত তাহলে হয়তো এগুলো করত, কিন্তু আমরা কিন্তু এগুলোকে বিচারের আওতায় আনছি না।
ডক্টর তাসনিম সিদ্দিকী সৌদি আরবে যাওয়া নারী কর্মীদের নির্যাতন রোধে কার্যকর জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেছেন এটা করতে হবে মূলত বাংলাদেশ সরকারকেই। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিতাড়িত করা বা তাদের আশ্রয় না দেওয়া প্রসঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে এখন তাহিরা কিবরিয়া কথা বলছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে।
মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রপন্থী রাখাইনদের নিষ্ঠুর নির্যাতনের মুখে রাখাইন থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ এবং ভারতে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। তবে 2017 সালের অগাস্টের পরে 7 লাখেরও বেশি রোহিঙ্গা মূলত ভারত বাংলাদেশেই আশ্রয় নিয়েছে, কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে 1,500 মতো রোহিঙ্গা ভারত থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং ভারত বাংলাদেশ সীমান্তেও বেশ কিছু রোহিঙ্গা আটকা পড়ে আছেন। রোহিঙ্গাদের ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে এই যে তোড়জোড় চলছে সে বিষয়ে আমরা কথা বলবো। তো দীপঙ্কর চক্রবর্তী, এই যে অভিযান শুরু হয়েছে এর মূল কারণ বা সমস্যাটা কোথায় বা কি?
আসলে সমস্যাটা বিবিধ, তার মধ্যে দুটো আমি বলি। একটা হচ্ছে যে এটা তো ভোটের বছর, এই বছর নির্বাচন আসছে এবং রোহিঙ্গারা যারা চলে এসেছিলেন নির্যাতিত হয়ে, তারা এখানে আশ্রয় ভিক্ষা করেছিলেন কিন্তু তাদের শরণার্থী হিসেবে মেনে নিতে রাজি হয়নি ভারত। কারণ যদিও এদের শরণার্থী বলাটাই সঙ্গত, কিন্তু ভারত বলেছে যে আমরা এখনই এদের শরণার্থী হিসেবে মানতে পারছি না। তার মধ্যে মাত্র আমাদের দেশে মানে ভারতে 40,000 মতন এসে আশ্রয় নিয়েছিলেন, তাদের কাউকেই কিন্তু শরণার্থী বলা হয়নি। তাদের এখনো উদ্বাস্তু বলা হচ্ছে, কাউকে কাউকে অবৈধভাবে অনুপ্রবেশকারী বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু তারা যখন বাংলাদেশে গিয়েছেন, তারা সেখানে বাংলাদেশে অনেকেই 7,500,000 মতন আশ্রয় পেয়েছেন। এবং এই যে এখন যে
7,500,000 আমরা দেখছি যে 2017 সালের অগাস্টের পরে, কিন্তু এর আগেও ছিল এবং তারপরেও আরো বেশ কিছু এসেছে। সে যাই হোক,
আমি নতুনদের কথা বলছি, আমি যারা মানে এই নির্যাতিত হয়ে যারা রিসেন্টলি গিয়েছেন, সেটা ভারতেও যেমন এসেছেন ওখানেও তেমন, ভারতের নানান জায়গায় তারা রয়েছেন নানান শিবিরে। এখন মুশকিলটা যেটা হচ্ছে, সমস্যাটা যেটা দেখা দিয়েছে, যে এরা হচ্ছেন সকলেই মুসলিম। সুতরাং এই ভোটের বছরে বিজেপি সরকার যখন একটা মেরুকরণের রাজনীতিতে নেমেছে এবং মুসলিমদের আলাদা করার একটা চেষ্টা করা হচ্ছে, সেই সময়ে রোহিঙ্গাদের যদি আশ্রয় দেওয়া হয় তাহলে হিন্দুত্ববাদীরা বিরক্ত হবে। এইটা হচ্ছে একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে যখন একটা জায়গা থেকে কেউ আসে, যখন আমাদের এখানে যেটা মূল সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে এখন একটা নাগরিকত্ব আইন সংশোধন করা হচ্ছে। সেই নাগরিকত্ব আইনে বলা হয়েছে যে তিনটে দেশের, ভারতের প্রতিবেশী তিনটি মুসলিম দেশ থেকে যারা অমুসলিম, তারা যারা নির্যাতিত হয়ে এখানে আসছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বিবেচনা করা হবে কিন্তু মুসলিমদের নয়। এটাই হচ্ছে মূলত সমস্যা।
আচ্ছা, তো আপনি যেমনটি বলছিলেন যে এবছরটা ভারতের নির্বাচনের বছর, তো কেবলমাত্র অভ্যন্তরীণ রাজনীতির কারণেই কি এই সমস্যা এভাবে দেখা হচ্ছে রোহিঙ্গা সমস্যা, নাকি মিয়ানমার সরকারের সঙ্গে ভারত সরকারের একটা সম্পর্ক গড়ে তোলাও এর পেছনে কারণ থাকতে পারে? আপনার কি মনে হয়?
দেখুন, মিয়ানমার সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার একটা কারণ তো থাকতেই পারে, কিন্তু তাদের যদি ফেরত পাঠানো হয় তাহলে তো আর মিয়ানমার খুশি হবে না। কাজেই আপাতত যাদের নির্যাতন করে তারা বের করে দিয়েছে মিয়ানমার সরকার, সেখানে তাদের আবার ফেরত পাঠানোর প্রশ্ন আসছে না, তাহলে তো তারা অখুশিই হবে। সুতরাং এই ক্ষেত্রে অন্তত ওই প্রশ্নটা যাচ্ছে না। যেটা এখন মনে হচ্ছে যে পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিটাই এই ভোটের বছরে বেশি প্রাধান্য পাচ্ছে।
তবে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে নতুন করে সরকার আবারও অস্বস্তিতে পড়েছেন, তো কেন এই বিষয়টি?
হ্যাঁ,
কি কেন অস্বস্তি, এটা কেন হচ্ছে?
ঠিকই, নতুন করে একটা অস্বস্তি দেখা দিয়েছে। তার প্রধান কারণ হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ মানুষ যারা বিদ্বজ্জন, যেমন ধরুন আমি আপাতত একজনের নামই করছি, সেটাই যথেষ্ট, তিনি হচ্ছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি এমনিতেই সরকারের করা সমালোচক। এই ক্ষেত্রে এই রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া হবে না কেন, সেই প্রশ্ন তুলে উনি সরকারকে একটা বিব্রত অবস্থায় ফেলেছেন। এবং অমর্ত্য সেনের কথায় যে কখনো মানবিক কারণে একজন একটা দেশ থেকে যদি কেউ যদি নির্যাতিত হয়ে আসে, এবং এক্ষেত্রে লাখে লাখে মানুষ নির্যাতিত হয়েছে, তারা ধর্ষিত হয়েছে, তাদের অত্যাচার করা হয়েছে এবং তাদের দেশ থেকে বার করে দেওয়া হয়েছে, ভিটে মাটি ছেড়ে তারা বেরিয়ে গেছে, সুতরাং তাদের যদি নাগরিকত্ব দেওয়া নাও হয় অন্তত তাদের আশ্রয় দেওয়াটা সেটা খুব উচিত। কাজে এখানে বিচারিতাটা এটা কেন, এই প্রসঙ্গটা তুলেছেন বলে সরকার এখন আরেকটু অস্বস্তিতে পড়েছে। কারণ ওই যে ভোটের বছর বললাম এবং মেরুকরণের রাজনীতিতে এটা একটু অসুবিধাকর পরিস্থিতি সৃষ্টি করছে সেই কারণে।
ভারতের সুশীল সমাজ এবং আরো অন্যান্য বিজ্ঞজনেরাও রোহিঙ্গার প্রসঙ্গটি মানবতার কারণেই অন্যভাবে দেখছেন, কিন্তু আমরা জানি যে অমর্ত্য সেন উনি তো ভারতে থাকেন না, উনি বিদেশেই থাকেন মূলত, কিন্তু অমর্ত্য সেনের এই মন্তব্য এত গুরুত্বের সঙ্গে কেন দেখা হচ্ছে?
তার কারণ অমর্ত্য সেন বলি, নামটা অমর্ত্য সেন বলি, অমর্ত্য সেন মূলত বিদেশে থাকলেও কর্মসূত্রে তিনি বিদেশে থাকেন বটে, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে তিনি কিন্তু ভারতের নাগরিকত্ব ত্যাগ করেননি। তিনি ভারতের পাসপোর্ট হোল্ডার এখনো এবং ভারতের নাগরিক হিসেবে তার ভারত সম্পর্কে বলার যথেষ্ট অধিকার রয়েছে। এবং যেহেতু তিনি মানবতার নানান ধরনের ব্যাপার নিয়ে চিরকাল সোচ্চার মত প্রকাশ করে এসেছেন মানবতা বিরোধী অনেক বিষয় নিয়ে, সেহেতু এখানে তারটা অনেক কিছু অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এবং এর আগে তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকারের এবং নরেন্দ্র মোদিরও সমালোচনা করেছেন।
ঠিক ঠিক বলেছেন, আসলে একদম প্রথমই একেবারে প্রথমে যখন নরেন্দ্র মোদি সরকার গঠিত হলো, নরেন্দ্র মোদি যখন ভারতের প্রধানমন্ত্রী হলেন, তখন অমর্ত্য সেন কি বলেছিলেন হয়তো মনে আছে অনেকেরই। অমর্ত্য সেন বলেছিলেন খুব জোর দিয়ে যে নরেন্দ্র মোদি আর যারই হোক আমার প্রধানমন্ত্রী নন। এই কথাটা বলার পর ন্যাচারালি অমর্ত্য সেনের ওপর বিজেপি এবং নরেন্দ্র মোদী, তখন তো নরেন্দ্র মোদীর হাওয়া একেবারে সারা ভারতময় হচ্ছে, বিপুল ভোটে জিতে যাকে বলে ল্যান্ডস্লাইড ভিক্টরি তিনি এসেছেন, সেই সময় অমর্ত্য সেন এরকম একটা কথা বলাতে খুবই অসন্তুষ্ট হয়েছিল এবং তার জন্য অমর্ত্য সেনকে ওরা নানান রকম ভাবে লাঞ্ছনা করেছেন, অপমান করেছেন, তাকে একঘরে করার চেষ্টা করেছেন, তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পদ থেকে অপসারিত করেছেন এবং আরো অনেক তাকে পর্যদস্তার চেষ্টা করার যেতে পারে তাই করেছেন। কিন্তু অমর্ত্য সেন বলেই এগুলোতে কোনোটাতেই বিচলিত হননি, তিনি ভারতের মঙ্গলের জন্য কাজ করে গিয়েছেন এবং তার নোবেলের যে পাওয়া অর্থ তার পুরোটাই প্রতীচি বলে একটি শিক্ষা ফান্ড তিনি গঠন করেছেন, শান্তিনিকেতন থেকে সেটা পরিচালিত হয় এবং তাতে যারা অনগ্রসর শিক্ষার দিক থেকে যারা পিছিয়ে পড়া তাদের সবার শিক্ষার জন্য ওই অর্থ ব্যয় করা হয়। সুতরাং তিনি এমনিতেই মানবতার পূজারী, এমনিতেই তিনি নানান ভাবে এই কথাগুলো বলে থাকেন, আর এখানে তো আরো বেশি হচ্ছেই।
অমর্ত্য সেন শুধু তো ভারত বা বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পর্যায়েও এমন একটি নাম যে হয়তো ওনার মন্তব্য অনেকটাই কাউন্ট করবে, তাই না? তো তো সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? সাধারণ মানুষ এই যে এটা তো একটা মানবিক ক্রাইসিস, তাই না? সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া?
দেখুন, মানবিক হলেও সাধারণ মানুষের একটা যেটা যেটা বলে জনগণের যে একটা অদ্ভুত একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ঠিক সেই মুহূর্তে মানবতা বা অন্যান্য বিষয়ে তাদের মাথায় আসে না, ভোটের সময় বা ভোটের আগে যে রাজনৈতিক দল তাদের মনোমতন কথা বলতে পারে তাদেরই তারা পছন্দ করে। সুতরাং সাধারণ মানুষ এখানে একটা মোটামুটি ভাবে তাদের মানে বোঝানো হচ্ছে যে এরা এলে তোমাদের ক্ষতি হবে। ভারত সরকার বারবার করে বলার চেষ্টা করছে যে রোহিঙ্গারা এলে তোমাদের ক্ষতি হবে, মুসলিম জনজাতি বেড়ে যাবে এবং এরা একটা অপরাধ প্রবণ জাতি এবং এরা এলে নানান জায়গায় অপরাধ করে বেড়াবে, সুতরাং তাতে তোমাদের ক্ষতি হবে। সুতরাং সাধারণ মানুষ সেটাই বুঝছে। কিন্তু অমর্ত্য সেনের মতন আরো বহু লোক বারবার করে বলেছেন যে কোনো জাতিকে অপরাধী তকমা দিয়ে ডেকে দেওয়া যায় না, কোনো জাতি কখনো অপরাধ প্রবণ হতে পারে না। এটা তার মধ্যে যে কেউ, সেই হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কেউ হতে পারে, তাদের মধ্যে অপরাধী প্রবৃত্তি থাকতেই পারে, কারো কারোর মধ্যে অপরাধী থাকবেই। কিন্তু তাই বলে একটা পুরো জাতিকে অপরাধী তকমা দিয়ে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে তাদের আমরা নাগরিকত্ব দেব না বা আশ্রয় দেব না, এটা মতন অমানবিক, বিশেষ করে ভারতের মতন একটা এতদিনের উদারপন্থী দেশের জন্য এটা খুবই অন্যায় এবং অবিচার।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
ধন্যবাদ।
খুব জোরে সোরে না হলেও 2020 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। রিপাবলিকান ডেমোক্রেটিক উভয় দলের মধ্যেই এই নিয়ে আমাদের জাতীয় সংবাদদাতা জিম মেলনের একটি রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। রিপাবলিকান দল থেকে পুনরায় নির্বাচিত হবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে কাজ শুরু করেছেন সেটা তাঁর কথাবার্তায় অনেকটাই আঁচ করা যায়। বেশ কয়েকজন ডেমোক্রেটও 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে আগামী বছর ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে বা কারা হতে পারেন এখনও পর্যন্ত পরিষ্কারভাবে তেমন কোনো নাম উঠে আসেনি। সেনেটর এলিজাবেথ ওয়ারেনের নাম শোনা যাচ্ছে। প্রাথমিক নির্বাচনে প্রথম পর্যায়ে নিউ হ্যাম্পশায়ার এবং আইওয়া দিয়ে প্রচারণা শুরু করেছেন তিনি, এমনও আভাস পাওয়া যাচ্ছে। সেখানে দেয়া এক বক্তব্যে সম্প্রতি এলিজাবেথ ওয়ারেন বলেছেন,
Hello, Manchester. Today, a minimum wage job in America will not keep a mama and a baby out of poverty. Think about that difference. Because for me, that's what this
Senator Elizabeth bolchilen, shorbonimno beton emon howa dorkar ja diye ekjon ma ba baba tar sontanderke daridromukto rakhte pare kintu ta ekhono nishchito hoyni. Eti howa dorkar ei kotha ami mone kori. কোনো সমাবেশে এমন বক্তব্য দেয়াটা খানিকটা রাজনৈতিক এজেন্ডার মতোই। ওয়ারেনের সঙ্গে ওই সমাবেশে বক্তব্য রেখেছিলেন সাবেক গৃহায়ন মন্ত্রী জুলিয়ান ক্যাস্ট্রো। তিনি তার বক্তব্যে যেমনটি বলেন,
It's time for new leadership. Together we will show that hope can be bigger than fear, that light can be bigger than darkness, and that truth can be bigger than lies.
তিনি বলছিলেন, আমাদের নতুন নেতৃত্ব দরকার, আমরা একসঙ্গে কাজ করব যাতে আমরা একটি বিষয় নিশ্চিত করতে পারি যে ভীতির চেয়ে আশা শক্তিশালী হয়, অন্ধকারের চেয়ে আলো বড় হয় এবং সত্য মিথ্যার চেয়ে বেশি হয়। ডেমোক্রেটিক দলের বেশ কয়েকজন নারী সেনেটর ওয়ারেন এলিজাবেথ সহ এই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন এমন কথা বলছেন বিশ্লেষকরা। ডেমোক্রেট রাজনীতিক নিউ ইয়র্কের সেনেটর ক্রিস্টিন জিলিব্র্যান্ড, যিনি 2020 সালের ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়ে নির্বাচনের জন্য চেষ্টা করতে পারেন এমন কথা শোনা যাচ্ছে। একই দলের আরও যে কজন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে হাওয়াই থেকে প্রতিনিধি পরিষদ সদস্য তুলসি গ্যাবর্ড, ক্যালিফোর্নিয়ার সেনেটর কামালা হ্যারিস, মিনেসোটার সেনেটর অ্যামি ক্লোবুচার এদের নাম উঠেছে। এছাড়া প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন টেক্সাস কংগ্রেসম্যান বেটো ও রোরকে, নিউ জার্সি সেনেটর কোরি বুকার, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন গত মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে রাজনীতির বিষয়ে যে মন্তব্য করেছিলেন তার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুস্পষ্ট ইঙ্গিত না থাকলেও তার মন্তব্য থেকে কিছুটা ধারণা করছেন বিশ্লেষকরা, যেমনটি তিনি বলেন,
The only thing strong enough to tear America apart is America. We've seen it start.
জো বাইডেন বলছিলেন, আমেরিকাকে ঐক্যবদ্ধ এবং সুসংহত রাখতে হবে, বিভক্তির কিছু লক্ষণ আমরা দেখছি, এই লক্ষণগুলো বন্ধ করতে হবে এবং এখনই সময়। জো বাইডেন এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত, তবে কেউ সুস্পষ্টভাবে এখনও বলতে পারছেন না কার কতটা সম্ভাবনা রয়েছে। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার রাজনীতি বিশ্লেষক ল্যারি সাবতোর বক্তব্য,
Then even Biden isn't a heavy front runner. He's been showing up at the 30-35-40% mark. That's not nearly as good as some front runners like Hillary Clinton.
সাবাতো বলছিলেন, বাইডেন যদি শক্তিশালী প্রার্থী নাও হয় জনমত জরিপে তিনি অন্যদের চেয়ে একটু এগিয়ে 30-40% মধ্যে তিনি রয়েছেন। তবে এই নম্বর গত নির্বাচনে অর্থাৎ 2016 সালের নির্বাচনে প্রার্থী হিলারি ক্লিনটন যতটা পেয়েছিলেন তেমন নয়। ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী বেশি হওয়াটাই ভালো এবং প্রাইমারি নির্বাচনে যুদ্ধটা যত শক্তিশালী ও লম্বা হয় ততই মঙ্গল, বললেন বিশ্লেষক জিম কেসলাম।
I think what's going to be clear in this nominating process is that it's not going to be a coronation like you've seen, with Al Gore over Bill Bradley.
বলছিলেন, আমার ধারণা প্রার্থী বাছাই প্রক্রিয়া এবার প্রার্থীর সম্ভাবনাকে অনেক পরিষ্কার করে দেবে। এবার মনে হয় প্রতিদ্বন্দ্বিতা খুব শক্ত হবে। রিপাবলিকানদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পই সবচেয়ে জনপ্রিয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার সার্বিক জনপ্রিয়তা কমছে কারণ ট্রাম্পেরও প্রতিদ্বন্দ্বী রয়েছে, যেমন ওহাইও গভর্নর জন কেসিক। রিপাবলিকান দলের রাজনীতির মধ্য থেকে ট্রাম্পকে পুনর্নির্বাচিত করবার প্রয়াস রয়েছে জোরে সোরেই, সকলেই চেষ্টা করছেন তাকে পুনরায় নির্বাচিত করতে। এজন্য রিপাবলিকান দলের মধ্য থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের খুব শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন এমন আশা খুব একটা নেই, এমন কথাও বলছেন বিশ্লেষকরা।
আর এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
We
আমাদের এই সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিসা আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজকে ইংরেজি ব্যাকরণে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি কিন্তু খুব মজার একটি বিষয়। সেই মজার বিষয়টি হচ্ছে আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডস দ্যাট আর নট ওয়ার্ডস বাট আর ওয়ার্ডস, এটা নিয়ে।
তার মানে?
হ্যাঁ, তার মানেটা কিন্তু খুব সহজ। আজ আমরা আলোচনা করব সেই শব্দ, সেই সব শব্দ নিয়ে যা শব্দ নয় অথচ শব্দ।
এ তো আমার কাছে বেশ ধাঁধার মতো মনে হচ্ছে। মানে আপনি বলছেন শব্দ নয় অথচ শব্দ, তো বিষয়টা যে মজার হবে সেটা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু মানে ঠিক কোন শব্দগুলো শব্দ নয় কিন্তু শব্দ সেটা কিন্তু একেবারেই মাথায় আসছে না।
আচ্ছা, এই বিষয় বিস্তারিতভাবে আলোচনার আগে এসো শোনা যাক কাভি আর লুসিয়া আমাদের কি বলছে।
Anyways, what are we talking about today?
No idea. I thought you prepared today's lesson.
No, I didn't. For all intents and purposes, I could care less what we talk about. But we should come up with something quickly.
Let me think.
Listen, irregardless of what we discuss, it needs to be interesting and grammar related.
I've got it. Let's talk about all the incorrect words and phrases you've been using so far. Irregardless, anyways, all intents and purposes, I could care less.
Wait a minute. How do you know I didn't use them on purpose?
এই সংলাপের প্রথমেই তো দেখা যাচ্ছে যে কাভি জিজ্ঞেস করছে যে আজকে তারা কোন বিষয় নিয়ে আলোচনা করবে।
হ্যাঁ, আর লুসিয়ার উত্তর ছিল যে সে নিজেও জানে না আজ কি বিষয় নিয়ে আলোচনা করবে। ভাবছিল যে আজকের বিষয়টা বোধহয় কাভি ঠিক করবে।
হ্যাঁ, তবে কাভি বলছে যে সে প্রস্তুতি নেয়নি, কিন্তু সে আবার এক দীর্ঘ এক বাক্য বলল। সে বলছিল যে আমি যতটুকু বুঝতে পেরেছি যে সে বোধহয় বলছিল যে তারা কি নিয়ে কথা বলবে সে ব্যাপারে সে তেমন একটা কেয়ার করে না, তবে আজকের আলোচনার বিষয়টা তাড়াতাড়ি তাদের ঠিক করা উচিত।
তাছাড়া কাভি আরো একটা কথা বলল, লিসন, ইররিগার্ডলেস অফ হোয়াট উই ডিসকাস, ইট নিডস টু বি ইন্টারেস্টিং অ্যান্ড গ্রামার রিলেটেড।
হ্যাঁ, তার মানে সে এখানে বলতে চাইছিল যে তারা যাই আলোচনা করুক না কেন সেটা হতে হবে মজার এবং ব্যাকরণ সম্পর্কিত। মানে কাভের এই কথাটা তো ঠিক আপনি যেটা বললেন সেটাই।
মানে?
হ্যাঁ, মানে হচ্ছে আপনি যেমন বলছিলেন যে ব্যাকরণও হবে আবার মজাও হবে।
হ্যাঁ, তা তো ঠিকই, আমরা তো ব্যাকরণের মধ্য দিয়ে আবার মজাও খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে ইংরেজিতে কাভে যেসব কথা বলল তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা ভুল ছিল,
তাই নাকি?
হ্যাঁ, আসলে সে কথাই কিন্তু লুসিয়া আমাদের বলছে। লুসিয়া বলছে যে এই সব শব্দ বা ফ্রেজেস এগুলো হচ্ছে ভুল যেগুলো আমরা কাভের বাক্যে পেয়েছিলাম। এর মধ্যে একটা হচ্ছে ইররিগার্ডলেস, এনিওয়েজ, ফর অল ইন্টেনসিভ পারপাসেস এবং আই কুড কেয়ার লেস।
আচ্ছা, কিন্তু কাভে একটা কথা বলছে যে লুসিয়া কি করে বুঝলো যে সে ইচ্ছাকৃতভাবে সেটা বলেনি।
হ্যাঁ, আর এইসব ব্যাপার নিয়েই আমাদের এখনকার আলোচনা।
Today we're talking about words and phrases that are misused and just plain wrong. We'll start with
irregardless, considered an incorrect word, so you should avoid it. Instead, use regardless.
Max will eat candy regardless if it makes him sick.
Anyways, not a standard word. The correct form is anyway, as in she was tired, but she went out anyway.
Stacy missed the bus, but she got to work on time anyway.
For all intents and purposes, often mistakenly used instead of the standard idiom, for all intents and purposes. Use the latter, not the former.
I could care less. an illogical statement, since it indicates that the speaker still cares. Use the correct form. I couldn't care less.
I couldn't care less if I get a bad grade.
এখানে লুসিয়া বলছে যে আমরা এমন ওয়ার্ডস এবং ফ্রেজেস নিয়ে আলোচনা করছি যেগুলো ভুল ব্যবহার করা হয়, মানে হচ্ছে মানে সাদা মাটা অর্থে সেগুলো হয়তো বা ভুল হয়ে যায় ব্যবহারের সময়।
হ্যাঁ, আসলে তার একটা এক্সাম্পলও দিল, সেটা হলো ইররিগার্ডলেস শব্দটি। এই শব্দটি ভুল শব্দ এবং এটা ব্যবহার করা ঠিক নয় আসলে।
আচ্ছা, তাহলে
তাহলে এক্ষেত্রে আসলে শুদ্ধ শব্দটি হবে রিগার্ডলেস। আচ্ছা, এই রিগার্ডলেস দিয়ে একটা বাক্য বলো তো সাবরিনা।
হ্যাঁ, এখানে তো লুসিয়া বলছিল যে ম্যাক্স উইল ইট ক্যান্ডি রিগার্ডলেস ইফ ইট মেক্স হিম সিক।
হ্যাঁ, এখানে লক্ষ্য করো যে ইররিগার্ডলেস শব্দটা ব্যবহার করলে সেটা কিন্তু ভুল হতো।
এখানে লুসিয়া বলছে কিন্তু আরেকটা শব্দের কথাও এখানে উঠে এসেছিল, সেটা ছিল এনিওয়েজ। কোনো মানসম্পন্ন শব্দ এটা নয়, মানে ওরকম কোনো একটা অর্থ বহন করে না শব্দটা, কিন্তু আমরা মাঝে মাঝে এনিওয়েজ কিন্তু ব্যবহার করে ফেলি এস দিয়ে।
হ্যাঁ, ঠিক তুমি বলেছ। আমিও শুনেছি যে হুট করে এই এনিওয়েজ শব্দটি আমরা অনেকেই প্রায়ই ব্যবহার করে থাকি, এমনকি যাদের মাতৃভাষা ইংরেজি তারাও ব্যবহার করে থাকেন। তবে লুসিয়া ঠিকই বলেছে যে আসলে শব্দটি এনিওয়েজ নয়, হবে এনিওয়ে। লুসিয়া এনিওয়ে শব্দটি ব্যবহার করে একটি বাক্য তৈরি করলো, বলতো সেই সেন্টেন্সটা।
হ্যাঁ, সেই সেন্টেন্সটা ছিল শি ওয়াজ টায়ার্ড বাট শি ওয়েন্ট আউট এনিওয়ে।
আরও একটা বাক্য ছিল, বাক্যটা হলো স্টেসি মিসড দ্য বাস বাট শি ওয়েন্ট অন টাইম এনিওয়ে।
হ্যাঁ, আর কাভে সেদিকে বলছিল ফর অল ইন্টেনসিভ পারপাসেস, এই প্রেসটির কিন্তু একটি ভুল মানে ভুল ব্যবহার আছে।
হ্যাঁ, আসলে সঠিক ইডিয়ামটি হচ্ছে ফর অল ইন্টেন্স অ্যান্ড পারপাসেস। আরেকটা মজার ব্যাপার কি জানো?
কি ব্যাপার সেটা?
আচ্ছা, লুসিয়া বলছে যে আই কুড কেয়ার লেস, এই বাক্যটি ভুল। ভুল এ কারণে যে যুক্তিটাই ভুল, কারণ এতে মনে হচ্ছে যে বক্তা যেন আসলেই কেয়ার করছে।
ও আচ্ছা, তাহলে শুদ্ধটা কি হবে?
শুদ্ধ বাক্যটি হবে আই কুডন্ট কেয়ার লেস। আচ্ছা, এরকম আরেকটা বাক্য বলো তো সাবরিনা।
হ্যাঁ, ওই যে তারা বলল আই কুডন্ট কেয়ার লেস ইফ আই গেট এ ব্যাড গ্রেড।
তবে এটা কিন্তু কেবলই কথার কথা, আমরা সবাই আশা করি পরীক্ষার ফল ভালো করার জন্যে, তাই তো সাবরিনা?
ঠিক তাই।
আর এভরিডে গ্রামারের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
বিশ্ব সংবাদে শুনেছেন বাংলাদেশের অন্যতম গীতিকবি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল মারা গেছেন, ইন্নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
একুশে পদক পাওয়া সুরের জাদুকর আহমেদ ইমতিয়াজ বুলবুল 63 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। দীর্ঘদিন তিনি হৃদরোগে ভুগছিলেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল 4 দশকে তিনি চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের গানের সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। তার বিখ্যাত গানগুলো সবকটা জানালা, খুলে দাও না, সুন্দর সুবর্ণ, তারুণ্য লাবণ্য ছাড়াও প্রচুর জনপ্রিয় গানগুলো মানুষের হৃদয়ে নাড়া দেবে। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ জনগণের হৃদয়ে শোকের ছায়া নেমে আসে।
ওনার এই বয়স হয় না যে পৃথিবী থেকে চলে যাওয়ার, ওনার অনেক কিছু দেওয়ার ক্ষমতা ছিল।
ওনার খুব ইচ্ছা ছিল যে উনি গ্রামে থাকবে, একান্তে থাকবে, শহর ওনার ভালো লাগতো না।
আমাদের প্রজন্মকে উনি ধরে রাখার যে একটা দায়িত্ব বোধ নিয়েছিলেন, আমরা বলবো যে এটা কখনোই এই ক্ষতিপূরণ হওয়ার নয়।
উনি একজন লেজেন্ড, দেশের জন্য অনেক কিছু করে গেছেন, আমি এটাও বলতে পারি যে উনি আমাদের দেশের হয়তোবা সবচেয়ে বেস্ট মিউজিক কম্পোজার ছিলেন।
রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃত্যুকালে এক ছেলে রেখে গেছেন। আগামীকাল বুধবার সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে তাকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এবার সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার সংখ্যাগরিষ্ঠ অংশ রিপাবলিকান দলের তরফে একটি ব্যয় বরাদ্দ প্রস্তাব প্রকাশ করা হয়েছে, যাতে কিনা কেন্দ্রীয় সরকারের কাজকর্ম আংশিক অচল হওয়া, যা কিনা শাটডাউন বলে চিহ্নিত, তা খতম করার পথ বলে উল্লেখ করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই যে প্রস্তাবের অবতারণা করে বলেছেন এটা একটা সমঝোতা পরিকল্পনা, এ প্রস্তাব সেই তারই অনুসরণে প্রণয়ন করা হয়েছে, ডেমোক্র্যাট দলীয়রা ইতিমধ্যেই যেটা কিনা প্রত্যাখ্যানও করেছেন। রাশিয়ার একটি আদালত গুপ্তচরবৃত্তির দায়ে আটক এক আমেরিকানকে জামিন দিতে অসম্মতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং যুক্তরাষ্ট্র বাহিনীর প্রাক্তন মেরিন সেনা পল হোয়েলান গ্রেফতার হন 28 ডিসেম্বর। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB-র কথায় যা কিনা ছিল গুপ্তচরবৃত্তি, সেই তৎপরতার দায়ে যে অভিযোগে তিনি ঠিক যে কী করেছিলেন নির্দিষ্টভাবে তার কোনো উল্লেখ নেই। তার পরিবার বলেছেন তিনি নির্দোষ। শতাধিক বিদ্বজ্জন এবং সাবেক কূটনীতিক 19টি ভিন্ন ভিন্ন দেশের কানাডার 2 ব্যক্তিকে মুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছেন চীনের প্রতি, যাদেরকে আটক করা হয়েছে চীনে। কানাডায় চীনের পদস্থ এক নির্বাহী কর্তাকে যে গ্রেফতার করা হয় দৃশ্যত সেই তারই পাল্টা প্রতিক্রিয়ায়। 19 জনের ওই গ্রুপটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লেখা এক ঘোলা চিঠিতে সই করেছেন, যাতে কিনা কানাডা ও বাকি বিশ্বের মধ্যে সেতুবন্ধন রচনার জন্য মাইকেল কোরভিক ও মাইকেল স্পাভরের প্রতি সাধুবাদ জ্ঞাপন করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয় মাইকেল কোরভিক ও মাইকেল স্পাভরের গ্রেফতারি এ বার্তায় প্রকট করে তুলেছে যে গঠনাত্মক এরকমের কাজ চীনে স্বাগত নয়, এমনকি ঝুঁকিপূর্ণ বটে। সুদানের প্রেসিডেন্ট ওমার আল বশিরের কাতার গিয়ে পৌঁছানোর কথা আজকে। সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে দেশটি আক্রান্ত হবার পর দেশের বাইরে এটাই তার প্রথম সফর। বশিরের কাতারের আমির শেখ তামিম বিন হামাদ থানির সঙ্গে সাক্ষাৎকার বৈঠকে মিলিত হবার কথা আগামীকাল বুধবারে এবং সম্পর্ক উন্নয়নই আলোচনার বিষয়বস্তু বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা QNA। দেশের প্রতিবাদ বিক্ষোভের কথা বশির খাটো করে দেখানোর চেষ্টা করেছেন, বলেছেন এ ওই বিদেশি এজেন্ট আর বহিরাগত অনুপ্রবেশকারীদের কাজ, বিক্ষোভের পরবর্তী পর্যায়ে যে সহিংসতা দেখা দেয় তার উল্লেখে বশির বলেন এও ওই বিক্ষোভকারীদের ভেতরেই কিছু লোক যারা হত্যাকাণ্ড চালায়। বশির এসব বলেন রবিবারের এক বক্তৃতায়। দেশটিতে ব্যাপক বিস্তৃত প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয় ডিসেম্বরের 19 তারিখ থেকে, সরকার যখন কিনা রুটির মূল্য বৃদ্ধির ঘোষণা দেন তারপরেই এটা হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। আফগান সরকার বলছেন আগের দিন তালেবান হামলায় কাবুলের অদূরবর্তী গুরুত্বপূর্ণ এক সামরিক ঘাঁটির ওপর পরিচালিত যে হামলায় কম হলেও মারা গিয়েছে 36 জন, জখমির সংখ্যা ছিল তাতে অপরাপর 58 জন। কাবুল থেকে প্রায় 50 কিলোমিটার দূরের ময়দান শহর নামের ওই সিটির ওই প্রশিক্ষণ কেন্দ্রে 24 ঘন্টারও বেশি আগে পরিচালিত এই হামলায় সরকারি হিসেব হতাহতের সংখ্যা নিয়ে এই প্রথম জানা গেল।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কর্নেলিয়াস ট্যানার, ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ এবং
আমি সরকার কবিরউদ্দিন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই, সালাম নমস্কার, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.